ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति सोपदान्तिकम्। वन्देयां श्रीगुरौ श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभश्च कृपासिन्धुभयैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुद्रयेत् मुखं करोति वाचालं पङ्गुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतरणं श्रीचैतन्यईश्वरं। नम ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकाशमने। आजके भगवान श्री बलदेवर शुभ आविर्भाव दिन এবং একই সঙ্গে এখন ঝুলন যাত্রা মহোৎসব চলছে। তো আমরা গত দুই দিন ব্যাপী ভগবান শ্রী শ্রী রাধা মাধবের ঝুলন যাত্রা যা শ্রবণ করেছিলাম, তো তার পরবর্তী বর্ণনা আমরা শ্রবণ করব। তার সঙ্গে সঙ্গে বলদেবের আবির্ভাব সম্পর্কে আলোচনা করব। তো এই সম্পর্কে আমি একটি শ্লোক ভাগবত থেকে পাঠ করব। শ্রীমদ ভাগবতম দশম স্কন্দ দ্বিতীয় অধ্যায় পাঁচ নম্বর শ্লোক বোর্ডে লেখা আছে। ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়। সপ্তম বৈষ্ণবম ধাম ইয়ম অনন্ত প্রচক্ষতে গর্ভবভূব দেবক্ষা হর্ষ শোক বিবর্ধন। সপ্তম বৈষ্ণবম ধাম ইয়ম অনন্তম প্রচক্ষতে গর্ভবভূব দেবক্ষা হর্ষ শোক বিবর্ধন। সপ্তম বৈষ্ণবম ধাম যম অনন্তম প্রচক্ষতে গর্ভবভূব দেবক্ষা হর্ষ শোক বিবর্ধন। सप्तमा वैष्णवम धाम অনুবাদ। কংসের কয়েকজন আত্মীয় কিন্তু কংসের নীতি এবং আচরণ অনুসরণ করতে লাগল। উগ্রসেনের পুত্র কংস দেবকীর ছয়টি পুত্র বিনাশ করলে শ্রীকৃষ্ণের অংশ দেবকীর সপ্তম পুত্র রূপে তার গর্ভে প্রবেশ করে তার হর্ষ এবং শোকবর্ধন করেছিলেন। মহান ঋষিগণ এই অংশকে শ্রীকৃষ্ণের দ্বিতীয় চতুর্বিহ সংকর্ষণ বা অনন্ত বলে সম্বোধন করেন। তাৎপর্য, অক্রূরাদি কয়েকজন মুখ্য ভক্ত কংসকে সন্তুষ্ট করার জন্য তার সঙ্গে ছিলেন। কয়েকটি উদ্দেশ্যে তারা তা করেছিলেন। তারা সকলেই আশা করেছিলেন যে কংস কর্তৃক দেবকীর অন্যান্য পুত্রগণ নিহত হওয়ার মাত্রই ভগবান আবির্ভূত হবেন। তারা অধীর আগ্রহে তার আবির্ভাবের প্রতীক্ষা করছিলেন। কংসের সঙ্গে থেকে তারা ভগবানের জন্মলীলা এবং শৈশবলীলা দর্শন করতে পারবেন ও পরে অক্রূর বৃন্দাবন গিয়ে কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে আসবেন। পর্যুপাসতে শব্দটি তাৎপর্যপূর্ণ, কারণ তা ইঙ্গিত করে যে ভগবানের এই সমস্ত লীলা দর্শন করার জন্য কয়েকজন ভক্ত কংসের সঙ্গেও ছিলেন। কংস কর্তৃক নিহত দেবকীর ছটি পুত্র পূর্বে মরীচির পুত্র ছিলেন, কিন্তু ব্রাহ্মণের অভিশাপে তাদের হিরণ্যকশিপুর পৌত্র রূপে জন্মগ্রহণ করতে হয়েছিল। কংস তখন কালনেমী রূপে জন্মগ্রহণ করেছিল এবং সেই জন্মে যারা ছিল তার পুত্র এখন কংস রূপে সে তাদের হত্যা করছিল। সেটি ছিল একটি রহস্য। দেবকীর পুত্রগণ নিহত হওয়ার মাত্রই তারা স্বস্থানে ফিরে গিয়েছিলেন। ভক্তগণ সেটিও দর্শনের ইচ্ছা করেছিলেন। সাধারণত কেউই তার ভাগ্নেকে হত্যা করে না, কিন্তু কংস এতেই নিষ্ঠুর ছিল যে সে বিনা দ্বিধায় তা করেছিল। অনন্তদেব হচ্ছেন দ্বিতীয় চতুর্বিহ সংকর্ষণ, এটি অভিজ্ঞ টিকাকারদের অভিমত। তো আমরা এই শ্লোকের তাৎপর্য উপর ভিত্তি করে বলরামের আবির্ভাব সম্পর্কে আলোচনা করব। আমাদের যে অংশটুকু বাকি আছে ভগবানের ঝুলন যাত্রা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, শ্রীলক কবিকর্ণপুর দ্বারা রচিত শ্রী আনন্দ বৃন্দাবন চম্পু, সেটি অধ্যয়ন করে শেষ করব। তারপরে আমরা বলরাম সম্পর্কে আলোচনা করব। তা আমরা কালকে পর্যন্ত যা শ্রবণ করেছি যে কিভাবে বনদেবীরা এই ঝুলন স্থলীকে সুন্দরভাবে সাজিয়েছেন, ঝুলন মণ্ডপ এবং হিন্দল প্রস্তুত করেছেন, তারপরে কিভাবে বিভিন্ন পশু পাখি দেবাদেবী গন্ধর্ব কিন্নর তারা সব দর্শক রূপে এসে সেখানে উপস্থিত হয়েছেন এবং এই ঝুলন যাত্রায় যোগদান করবার জন্য সমস্ত গোপীরা এসে উপস্থিত হয়েছেন এবং সর্বশেষে ঝুলন মণ্ডপে উপস্থিত হয়েছেন ভগবান শ্রী শ্রী রাধা মাধব। কালকে আমরা শ্রবণ করলাম ঝুলন মণ্ডপে নয়, ঝুলন স্থলিতে এসে উপস্থিত হয়েছেন, যে স্থানে ঝুলন হবে সেখানে এসে উপস্থিত হয়েছেন রাধা মাধব। তাদের শোভা সম্পর্কে, প্রবেশের শোভা সম্পর্কে গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ যখন সমস্ত দর্শকরা খুব উদ্গ্রীব ভয়ে অপেক্ষা করেছেন রাধা মাধবের সেখানে আবির্ভাবের জন্য, তো কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ তো লীলা বিলাসক্রমে তার বাম হাতকে রাধারানীর স্কন্ধে আরোপণ করে বাঁশি ধরেছেন, ডান হাতে তিনটি পদ্মফুল ঘুরাতে ঘুরাতে সেই রাস মণ্ডপে এসে প্রবেশ করেছেন, তার সুন্দর রূপের মাধুরিমা, তার সুন্দর বেশ পোশাকের মাধুরিমা, তিনি কিভাবে পান চিবাতে চিবাতে ঢুলে ঢুলে এসে সেখানে তার চরণের নূপুরে রুনঝুন আওয়াজ শব্দ করতে করতে সেখানে এসে তিনি হঠাৎ ନିଜ ପ୍ରବେଶ ପ୍ରଖ୍ୟାପିତ କର ତ ମନିତରୁ ମଣ୍ଡପେ ପ୍ରବେଶ କଲେନ୍ ସେ ସମ୍ପର୍କେ ଗତକାଲକେ ଆମରା ଆଲୋଚନା କଲାମ। ତ ଆଜକେ ଏଖାନେ ବର୍ଣ୍ଣନା କରା ହଚ୍ଛେ আমি গত দুই দিনের মতন প্রতিটি শব্দ বা প্যারাগ্রাফ পাঠ করে তার মধ্যে থেকে যতটুকু আমি বুঝতে পারব সরল ভাষা সেটি বলতে চেষ্টা করব। তো দয়িতার সহিত কৃষ্ণ ঝুলন ক্রীড়ামঞ্চ আরোহণ করলে জয় 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 উচ্চনাদ বিস্তার করে পক্ষী সব মুকুল রূপ পুলকে অন্তরের আনন্দ অভিনয় করে দেখাল বৃক্ষ সকল আর পুষ্প মধুধারা ছলে প্রেমাশ্রু মোচন করতে লাগলো লতাচয়। ভগবান শ্রী শ্রী রাধা মাধবের সেই দুলন উৎসবস্থলে দোল উৎসবস্থলে আবির্ভাবে সমস্ত দর্শকদের মনের ভাব এখানে প্রকাশ করা হচ্ছে। তাই বলা হচ্ছে দয়িতার সহিত কৃষ্ণ, দয়িতা হচ্ছেন শ্রীমতী রাধারানী, রাধে জয় জয় মাধব দৈতে, মানে যে অত্যন্ত প্রিয়। তো সেই দৈতার সহিত কৃষ্ণ যখন ঝুলন ক্রীড়ামঞ্চ আরোহণ করলেন তখন সমস্ত পাখি রাখি করল, জয়ধ্বনি করতে শুরু করলেন, জয় জয় বলে তারা শব্দ উচ্চারণ করলেন। আর সেখানে যারা সে বৃক্ষ সকল উপস্থিত ছিলেন তারা ভগবান শ্রী রাধা মাধবের দর্শনে অত আনন্দ পাচ্ছে, সে আনন্দ পাচ্ছে তার আর আনন্দ বলে না, আনন্দ আর ধরে না রে, এটা গান আছে, তার হৃদয়ে তার ধরে রাখতে পারছে না। সে আনন্দের বহিঃপ্রকাশ কি হচ্ছে, সমস্ত গাছে গাছে সুন্দর মুকুল ধারণ হচ্ছে, তোমার অন্তরের আনন্দ বাহিরে প্রকাশ করছে। সমস্ত বৃক্ষগুলি তরুগুলি তাদের শাখায় শাখায় মুকুল প্রকাশ করবার মাধ্যমে, আর লতাগুলি কি করছে, দুগুলি লতা ছিল সে ভগবানের আগমনে তাদের আনন্দে তাদের চোখ থেকে প্রেমাশ্রু যেন বয়ে যাচ্ছে। কি রকম সেটি দেখানো হচ্ছে না, পুষ্প মধুধারা ছলে, তাদের পুষ্প থেকে টপ টপ করে মধু বয়ে যাচ্ছে, তাকে বলেছে প্রেমাশ্রু মোচন করে। এইভাবে সমস্ত লতা সকল ভগবানের উপস্থিতির আনন্দ লক্ষণ তারা প্রকাশ করছে। এগুলো লতা আর পাখি, আর ময়ূর কিরকম আনন্দ পাচ্ছে, ময়ূরের সম্পর্কে বলা আছে তড়িত জড়িত স্নিগ্ধ মেঘকে দ্রুম মণ্ডপের উপরে আগত জেনে তাকে দর্শন করতে করতে ময়ূরকুল অতি আনন্দে বিহল হয়ে গেল। পূর্ব পরিচয় থাকলেও অনুরাগে অপূর্বের মতো অনুভব করে মত্ত প্রায় চতুর্দিকে কেউ কেউ রব করতে লাগলো। সেখানে কি বলা আছে, তড়িত জড়িত স্নিগ্ধ মেঘকে, তড়িত জড়িত মানে কি, তড়িত মানে কি বিদ্যুৎ, তড়িত মানে বিদ্যুৎ, যেরকম মেঘের উপরে বিদ্যুৎ দেখা যায় তাহলে তড়িত জড়িত স্নিগ্ধ মেঘ, স্নিগ্ধ মেঘের উপরে বিদ্যুৎ উদ্ভাসিত হলে যেরকম দেখা যায়। কেন এখানে স্নিগ্ধ মেঘের উপরে বিদ্যুতের তুলনা দেওয়া হয়েছে, না ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি দেখতে নব জলদ মেঘের মতন, আর যখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে পাশে রেখে দুজন একসঙ্গে মিলে আসছেন তখন ময়ূরেরা দেখে মনে হচ্ছে যেন আকাশে মেঘ এসে গেছে, ময়ূরেরা নাচে, ময়ূরেরা ডাকে। কখন ময়ূরেরা ডাকে আর নাচে, না যখন আকাশে মেঘ দেখে। তো ভগবান শ্রীকৃষ্ণ এই নব জলদ ঘনশ্যাম সুন্দর রূপ দর্শন করছে, আর তার সঙ্গে এই তড়িত জড়িত যে শ্রীমতী রাধারানী যেকে দেখতে বিদ্যুতের মতন রং তার শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। তো তাকে দেখে ময়ূররা মনে করছে আকাশ যেন মেঘ এসে গেছে, তাই তাদের দর্শন করতে করতে ময়ূরকুল অতি আনন্দে বিহল হয়ে গেছে। তো বিহলিত হয়ে তারা কি করছে, না কেউ কেউ রাপ করছে, তাদের চিৎকার করছে, কেউ কেউ বলছে। তো এখানে কবি কর্ণপুর বলছেন কেন এইরকম ভাব, এই ময়ূরেরা কি কৃষ্ণকে আগে দেখে না নাকি, কৃষ্ণকে তো আগে দেখেছে, তো কৃষ্ণকে দেখে নব মেঘের মতন এই ভ্রান্তি তারা নাচছে কেউ কেউ করছে কেন। তো উনি বলছেন না, পূর্ব পরিচয় থাকলেও, পূর্ব থেকে জানা থাকলেও অনুরাগে অত অনুরাগ, সে পূর্বে জানা থাকলেও অপূর্বের মতন প্রতীয়মান হচ্ছে। যখন বেশি অনুরাগ থাকে, তখন অনুরাগ বস্তু প্রাপ্ত হলে পূর্বে বহুবার দেখলে যেন আরো দেখতে মনে হয়, যেন অপূর্ব এটা জিনিস, মানে অপূর্ব মানে পূর্বে যেন কোনোদিন আমি দেখি না। তো ময়ূরীদের অন্তরের ভাব ঠিক সেই রকম, তারা দেখছে রাধা মাধবকে দেখে। কেউ কেউ বলছে, কেউ কেউ মানে কি, আর কোন একটা জায়গায় আমি দেখেছি বর্ণনা করা হয়েছে, তারা বলছে যে কেউ কেউ চিৎকার করছে, তারা বলছে আরে কেউ কেউ মানে কি, কে রে কে রে, মানে কারা এরা আসছে, তারা এরকম বলছে, কেউ কেউ মানে কে আসছে কে আসছে। রাধা মাধব ঝুলন স্থলিতে প্রবেশ করছেন, তো ময়ূররা দেখতে তো আরে কারা আসছে কারা আসছে, তারা এরকম বলছে, এরকম ভাব। তো সেখানে যখন ঝুলম মণ্ডপে রাধা মাধব আরোহণ করেননি, তার পাশাপাশি পৌঁছে গেছেন, অতঃপর ললিত সঞ্চরণশীল চামর, কিং পুরুষের পুরুষ নারীদের সহিত এবং অতি মৃদু করপল্লবে বিমর্দিত মাদল বহুমূল পণব শ্রেষ্ঠ লম্পটপট আদি বাজনা অল্লজ সিদ্ধবধুগণের সহিত মিলিত পবিত্র স্বর্গীয় রমণী সকলের এবং উর্বশীর বশীভূতা অপ্সরাগণের দ্বারা আকাশ নিরবচ্ছিন্ন ভাবে আচ্ছাদিত হয়ে গেল। যখন রাধা মাধব প্রবেশ করেছেন, তখন সমস্ত কিং পুরুষ তাদের পুরুষ নারীরা তারা সব বিভিন্ন প্রকারের বাদ্যযন্ত্র নিয়ে এসছে, মৃদঙ্গ নিয়ে এসছে, তারা খুব সুন্দরভাবে তাকে তাল মান দিয়ে বাজাতে শুরু করে দিয়েছে। সেখানে সিদ্ধ বধুগণেরা উপস্থিত হয়েছে, সেখানে উর্বশীর বশীভূত অপ্সরারা এসে গেছে, তারা সমস্ত এসে একদম আকাশকে ছেয়ে ফেলেছে, মানে আচ্ছাদিত করে ফেলেছে। এ সমস্ত কিং পুরুষ এবং স্বর্গীয় মহিলারা, তো স্বর্গীয় রমণী সকলের করকমল মন্দাকিনী তরঙ্গকান্তি স্বর্গীয় চামারে চুম্যমান ছিল। তো মন্দাকিনীর কান্তি যেরকম তরঙ্গের কান্তি, ঠিক সেই রকম তারা কি করছিল না, হাতে চামর ধরেছিল স্বর্গীয় রমণীরা। তারা নক্ষত্রের শুভ্রতায় অতি উজ্জ্বল মধুকরাদৃত নন্দন কুসুমচ বর্ষণ করতে লাগলেন। তৎকালে রাধা মাধবের প্রবেশ হয়েছে, এই সমস্ত স্বর্গীয় নারী রমণীরা কি করছেন, নক্ষত্রের শুভ্রতায়, নক্ষত্রগুলো দেখতে যেরকম শুভ্র সাদা, ঠিক সেই রকম মধুকর আদৃত নন্দন কুসুমচয়, মধুকর যে পুষ্পে মধু থাকে, মধুমকে তারপরে গুনগুন করে ঘুরতে থাকে, তো সেই রকম সুন্দর নন্দন কানের পুষ্প তার স্বর্গ থেকে বর্ষা করতে শুরু করলেন। তো এই পরিবেশের মধ্যে যখন এই সুন্দর পরিবেশ একটি তৈরি হয়েছে, চক্ষুমানগণের রূপগ্রহণের নবনীতাকে যে নির্মল করে, তাদের চক্ষু রয়েছে দেখতে পারে, তাদের রূপগ্রহণ করবার শক্তিকে সবসময় যে নিত্য নতুন ভাব প্রকাশ করে, সেই নির্মল করে দেওয়ার মতন রমণীয় মানে অত্যন্ত সুন্দর মথ্যমান চন্দ্রিকা ফেননিভ অতি শুভ্র চাঁদরে ঢাকা কান্তিতে সুন্দর তাকিয়া সমন্বিত কোন অনির্বচনীয় অতি রমণীয়তা ভাবে অনুকূল ও সকল সৌন্দর্যের শীর্ষ দেশে চিহ্নিত হয়ে থাকবার মতো সুদৃশ্য দোল পলঙ্কে অতি প্রসন্ন মনে আরোহণ করবার জন্য চললেন ব্রজ তিলক নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। তো এখানে বলা হচ্ছে যে এখানে যে দোলনের শোভা বর্ণনা করা হচ্ছে, কত সুন্দর সে দোলনাটি, সে দোল মণ্ডপ কত সুন্দর না, চক্ষুমানদের নবনীতাকে আরো নির্মল করবে, অত্যন্ত রমণীয়। আর সে দোলনার উপরে কি হয়েছে, একটা সুন্দর চাদর দিয়ে ঢাকা হয়েছে, সে চাদরটি শুভ্র খুব ধবল, কিরকম ধবল না, মথ্যমানা চন্দ্রিকা ফেননিভ ধবল, জল জলের ফেনাটা দেখতে সাদা লাগে না, সাদা লাগে জলের ফেনা সাদা, দুগ্ধ দুগ্ধ দেওয়ার মন্থন দুগ্ধের ফেনটা কিরকম আরো সাদা, তখন বলেছে চন্দ্র তো দেখতে সাদা
চন্দ্রকে যদি মন্থন করে তার যে ফেনাটা হবে সে আর কত সাদা হবে, আরো প্রচুর সাদা হবে। তো সেই রকম শুভ্র তার চাদর দিয়ে হ্যাঁ ওই দোলনাকে ঢাকে দেওয়া হয়েছে। তার কাছে সুন্দর তাকিয়া সমন্বিত, আর সেই অনির্বচনীয় অতি রমণীয়তা মানে ভাবে প্রকাশ করতে পারে না কবি। তো সমস্ত প্রকার বিশেষণ সেখানে যোগ করে বলছেন রমণীয় অতি রমণীয় অনির্বচনীয় রমণীয়। প্রথমত রমণীয় মানে খুব ভালো, যেহেতু রমণীয় বললে যথেষ্ট হবে না, অতিরমণীয় অতিরমণীয় বললে যথেষ্ট হবে না, অনির্বচনীয় অতিরমণীয় মানে যেটাকে বচনে প্রকাশ করা যাবে না। তো এইরকম সুন্দর যে হ্যাঁ হিন্দল, তো তো সে ভাবের অনুকূল, সে সৌন্দর্য কিরকম, একটা জিনিস সুন্দর হতে পারে কিন্তু ভাবের অনুকূল না হয় তার সৌন্দর্যের তাৎপর্য থাকে না। হ্যাঁ ভাবের অনুকূলের সুন্দর হতে হবে, তো এখানে ভাবের অনুকূলের সৌন্দর্য প্রকাশিত হয়েছে। আর এই সৌন্দর্যের শীর্ষ দেশে চিহ্নিত হয় থাকার মতো সুদৃশ্য, দেখতে খুব সুন্দর এই দোল পালঙ্কে অতি প্রসন্ন মানে আরোহণ করার জন্য চলছেন ব্রজ তিলক নন্দন। ব্রজের তিলক হচ্ছে নন্দ মহারাজ, তার যে নন্দন নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ এই দোল মঞ্চের উপরে আরোহণ করতে যাচ্ছেন। তো দোল স্থানে পৌঁছে গিয়েছেন, দোল মঞ্চের উপরে আরোহণ করার পূর্বে ভগবান তাকে দর্শন করেছেন। যখন দোল স্থানে পৌঁছে গেছেন সমস্ত দেবতারা এসে তাকে আরতি করে অভ্যর্থনা করছেন, দেবতাগণের দ্বারা মধুর মঙ্গল গান পূর্বক মণিময় দ্বীপে নিরাজিত শ্রী রাধা সহ মুকুন্দ অদ্ভুত দোল শিল্পে দৃষ্টি বিস্ফারিত করতে চমৎকৃত হলেন। যখন ভগবান গোবিন্দ রাধা সহ সেই স্থানে উপস্থিত হয়েছেন, সমস্ত দেবতাগণ মধুর মঙ্গল গান করে মণিময় দ্বীপ দিয়ে তার আরতি করেছেন, তাকে এরকম অভ্যর্থনা জানিয়েছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ দোল মণ্ডল উপরে আরোহণ করার পূর্বে সেই অদ্ভুত দোলশিল্পী দর্শন করেছেন, সে দোল মণ্ডপ সাজানো দেখে বিস্ফারিত করতে চমৎকার, ও কত সুন্দর। আমি বলছিলাম না ভগবানের লীলা এরকম যে আত্ম পর্যন্ত সর্বচিত্ত হরণ, সে সবার চিত্তকে হরণ করবে কি, তার ভক্তের এই সাজানোর মাধুরিমা দেখে সে নিজে পর্যন্ত বিস্মিত হয়ে যাচ্ছেন। তাই তিনি চক্ষু বিস্ফারিত করে দেখছেন ও কত সুন্দরভাবে এরা সাজিয়েছে। তো এইভাবে ভগবান কৃষ্ণ রাধারানীকে নিয়ে সেই দোল ঝুলনার উপরে প্রথম ভগবান কৃষ্ণ বসেছেন। তো ভগবান কৃষ্ণ যখন বসেছেন তখন হরির বাম হস্ত লীলায় স্কন্দ পরিস্থাপনে সম্মিলিত স্মরচেষ্টা থেকে সঞ্জাত রোমাঞ্চ আকুলা যুবতী কুলরত্ন রূপা রাধা কৌতুকপূর্বক ঝুলনোৎসবের মনীন্দ্র ঝুলায় আরূঢ় হরির বামে উঠে আসন গ্রহণ করলেন, আর সহচরীগণ তার চতুর্দিকে বিরাজমান হলেন। ভগবান কৃষ্ণ আগে দোলনায় উঠেছেন, তখন শ্রীমতী রাধারানী, তো রাধারানীর অবস্থা তখন কিরকম বর্ণনা করা হচ্ছে, বলা হচ্ছে সঞ্জাত রোমাঞ্চ, তার শরীর রোমাঞ্চ হয়েছে, রাধারানীর শরীর রোমাঞ্চ হয়েছে। কেন রোমাঞ্চ হচ্ছে না, স্মরচেষ্টা তার স্মরণে এসেছে, কি স্মরণ হচ্ছে না, হরির বামহস্ত লীলায় স্কন্দ পরিস্থাপনের সম্মিলিত স্মরচেষ্টা। তো লীলা ছলে ভগবান শ্রীহরি তার স্কন্দর উপরে তার বাম হস্তকে স্থাপন করেছে, সে ভগবানের শরীরের স্পর্শ পেয়ে রাধারণীর রোমাঞ্চ হচ্ছে, সেই সেই চিন্তা করে স্মরণ করে তার সেই যুবতী রত্ন কুলস্বরূপ রাধারানী তার অত্যন্ত রোমাঞ্চ হচ্ছে, আর সে অত্যন্ত কৌতুকপূর্বক সেই ঝুলন উৎসবের যে মনীন্দ্র ঝুলায় যেখানে ভগবান শ্রীহরি আরোহণ করেছেন সেখানে উঠে আসন গ্রহণ করে সেখানে তার বাম দিকে রাধারানী বসেছেন। আর যখন রাধারানী সেই দোল পালঙ্ক উপরে আসন গ্রহণ করেছেন তখন সমস্ত সহচরী রাধারানীর সপক্ষিয়া যে সহচরী ললিতা বিশাখা তারা সব কি করেছে, সেই মাঝে যে দোল মণ্ডপ তাকে ঘেরে তারা সেখানে বিরাজমান করছেন। তো শ্রেষ্ঠ চক্ষুমানগণের মতি সুন্দরী দ্বারা অতিশয় রূপে দৃশ্যমান কোন অনির্বচনীয় রমণীয়তার চিত্তাকর্ষক হিন্দোলায় ভগবান আরোহণ করলে লাবণ্য অমৃত নদীর প্রবাহের মতো চঞ্চল প্রসিদ্ধ তার মাধুর্য ভাবে সকলের ধৈর্য মর্যাদা ধুয়ে গেল। তখন তার অবলোকনের জন্য প্রদীপ্ত উৎকণ্ঠায় আকুলা কণ্ঠাগত প্রাণার মতো দেব দেবাঙ্গনাগণ মধ্য আকাশ ত্যাগ করে ভালো করে দেখবার ইচ্ছায় তদনরূপ উপস্থিত শ্রদ্ধাবশত তদনুকূল আকাশ মার্গে আশ্রয় করে নিল। এখানে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে, যে প্রথমে বর্ণনা করা হচ্ছে কত সুন্দর জিনিস, বলে যখন ভগবান এই হিন্দোলে আরোহণ করেছেন তখন বলা হচ্ছে লাবণ্য অমৃত নদী প্রবাহ যেন প্রবাহিত আছে, লাবণ্য সৌন্দর্যের অমৃত নদী যেন প্রবাহিত আছে, কোন অনির্বচনীয় রমণীয়তা চিত্তাকর্ষক, খুব সুন্দর অনির্বচনীয় সৌন্দর্য আর চিত্তাকর্ষক। তো যখন ভগবান রাধামাধব এসে দোলনার বসে গেছেন তখন কি হয়েছে না, সকলের ধৈর্য আর মর্যাদা ধুয়ে গেছে, সমস্ত ধৈর্য হারা হয়ে গেছে। যারা যেখানে বসেছিল দেখবার জন্য তারা ধৈর্য ধরে থাকতে পারছে না, তাদের নিজের মর্যাদার কথা ভুলে গিয়েছে। ভুলে গিয়ে কি করেছে না, আকাশের যে দেবতারা বিভিন্ন জায়গায় সব কি করেছিল, তাদের বিমান নিয়ে বসেছিল, দোল মঞ্চে যখন ভগবান এসে গেছেন তখন সেই সমস্ত দেবা দেবাঙ্গনাগণ কি হয়েছে না, প্রদীপ্ত উৎকণ্ঠায় আকুলা কণ্ঠাগত প্রাণা, প্রদীপ্ত উৎকণ্ঠা, তাদের উৎকণ্ঠা, তাদের ব্যাকুলতা আরো উদ্দীপ্ত হয়েছে, আর তিনি কণ্ঠাগত প্রাণ হয়ে গেছেন। সেই দেবাঙ্গনাগণ কি করছেন, সে ঊর্ধ্ব আকাশে যে ছিল তারা সবাই এসে পরস্পর ঠেলা ঠেলি করে নিচে চলে এসছে, খুন ভালো জায়গায় বসলে আমরা ভালো করে দেখতে পারব। তদনুরূপ উপস্থিত শ্রদ্ধাবশত তদনুকূল আকাশ মার্গে আশ্রয় করে নিলেন, তারা বিভিন্ন জায়গায় এসে বসে পড়ছেন, হ্যাঁ, এই রাধা মাধব ঝুলন যাত্রা সুন্দরভাবে দর্শন করবার জন্য। তো যখন রাধা মাধব এইভাবে ঝুলন উপরে আসন গ্রহণ করেছেন, তারপরে তারা বসার পরে চন্দ্রাবলী আদি সখীগণ যাদের এই দোল ঝুলন পালং তৈরি হয়েছিল, ঝুলন বেদী তৈরি হয়েছে, সেই মধ্যস্থিত মুখ্য ঝুলন মণ্ডপের চতুর্পার্শ্বে তারা এসে এখনই আসন গ্রহণ করবেন। অতঃপর ঝুলনা আরোহণ থেকে অঙ্কুরিত অদ্ভুত মাধুর্যবাহী কৃষ্ণকে দেখে নিজ নিজ ঝুলনায় আরোহণ করে গেলেন। কারা না আনন্দ উচ্ছল নয়না উত্তম লয়ে মঙ্গল গানে উচ্চস্বর পরিমল বাহিনী এবং ফণ্টি মেখলায় গঞ্জা কেলি ধুলি ধারণী চন্দ্রাবলী কমল নয়নী প্রধানগণ। আমরা তো শুনেছি চন্দ্রাবলী রাধারানীর পড়ে না, তাই না, সবসময় চন্দ্রাবলী রাধারানীকে ঠকিয়ে নিয়ে যাবে তার কুঞ্জে কৃষ্ণের সেবা করার জন্য, এরা বিপক্ষ পার্টি, কিন্তু আসলে এই সপক্ষ বিপক্ষ না, এরা সবাই ভগবান কৃষ্ণের জন্য। চন্দ্রাবলী তো রাধারানী থাকেই এসেছে, এটা লীলারস আস্বাদন করবো, একটা বিপক্ষত ভাব দেখানো হচ্ছে, কিন্তু এই লীলার মধ্যে বহুবার দেখা গেছে যে চন্দ্রাবলী কখন কখন আবার রাধারানী আর কৃষ্ণকে ডেকে তাদের লীলা দর্শন করছে। হ্যাঁ, রাধা কৃষ্ণের লীলা যে সবাইকে আনন্দ প্রদান করে, এমনকি তার বিপক্ষ পাটি চন্দ্রাবলীকেও আনন্দ প্রদান করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ঝুলন লীলায় রাধারানীও রয়েছেন, চন্দ্রাবলীও রয়েছেন, রাধারানী কৃষ্ণের সঙ্গে রয়েছেন আর চন্দ্রাবলী তার সামনের দোলনায় তিনি বসে আছেন লীলারস আস্বাদন করবার জন্য। সেজন্য আমি আগে বলেছিলাম রাধারানী প্রায় অপ্রকট হবে, এরকম ভাব একটি, সেই সময় সমস্ত ব্রজবাসীরা আসছে তাকে দর্শন করবার জন্য। সেখানে আয়ন ঘোষে অভিমন্যু এসেছে, সেখানে চটিলা কুটিলা এসেছে আর চন্দ্রাবলীও এসেছে। চন্দ্রাবলী এসে তিনি বলছে, হে রাধা, আসলে কৃষ্ণই তোমাকে সব থেকে ভালোবাসে, কিন্তু আমি জানি কৃষ্ণ যখন আমার কুঞ্জে আমার কাছ থেকে সেবা গ্রহণ করতেন তখন তোমার কথাই সবসময় চিন্তা করতেন, তাই আজকে তোমার এই অন্তিম সময় তোমার চরণ ধুলি নিয়ে তোমার চরণের কাছে আমি ক্ষমা ভিক্ষা করছি। কিসের ক্ষমা ভিক্ষা, তোমার কৃষ্ণকে আমি কখন কখন তোমার কাছ থেকে সরিয়ে আমার কাছে যে নিয়ে এসেছি, এই নিয়ে এসে তোমাকে যে যন্ত্রণা দিয়েছি, বেদনা দিয়েছি, এই অপরাধ তুমি আমার ক্ষমা করো। এ হচ্ছে চন্দ্রাবলী, হ্যাঁ, তার ভাবনা, হ্যাঁ, তার চিন্তাধারা। তো সে চন্দ্রাবলী এখানে বর্ণনা করা হচ্ছে, এই গোপীদের আরোহণ ক্রম, হ্যাঁ, বলা হচ্ছে কি, অতঃপর ঝুলনা আরোহণ থেকে অঙ্কুরিত অদ্ভুত মাধুর্য ভাই কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ এই ঝুলনায় আরোহণ করার পরে সেখান থেকে অঙ্কুরিত অদ্ভুত মাধুর্য ভাই, সেখান থেকে জন্ম হল যে সুন্দর মাধুর্য, সেই ভগবান কৃষ্ণকে দেখে নিজ নিজ ঝুলনায় আরোহণ করেছেন কারা, না আনন্দ উচ্ছল নয়না, ভগবান কৃষ্ণকে দর্শন করে এই সমস্ত ব্রজগোপিকাদের মতে অত মনে অত আনন্দ আসছে, তাদের চোখ দেখলে মনে হয়, চোখের মাধ্যমে বোঝা যাবে তার মনের ভাব কি, সে আনন্দ যেন উঠলে আসছে তার চোখ দিয়ে, সে আনন্দ উচ্ছল নয় না, উত্তম লয়ে মঙ্গল গানে উচ্চস্বর পরিমল বাহিনী এবং খন্টি মেখলায় গুঞ্জা, তারা সুন্দর গান করছে, সুন্দর পরিবেশ সৃষ্টি করছে লয় মান দিয়ে, আর কি করছে না, খন্টি মেকলায় গুঞ্জা কেলিধুলি ধারণী, যেটা আগে বর্ণনা করা হয়েছিল, তাদের কোমরে যে বেল্ট লাগানো আছে এই বেল্টের ভিতরে গুঞ্জে তারা কি নিয়ে এসছে মনে আছে, গুঞ্জে কি নিয়ে এসছে ভুলে গেছে সব, হ্যাঁ, ধুলি, কেলিধুলি নিয়ে এসেছে, কিসের ধুলা, এই ধুলা নয়, পাউডার নিয়ে এসছে, রং খেলবে, আভির নিয়ে এসছে, চন্দনের গুঁড়া নিয়ে এসছে, কর্পূরের গুঁড়া নিয়ে এসছে, তারা সব নিয়ে এসছে, তা কমরে গুঞ্জে, তারা কি জন্য নিয়ে এসছে মনে আছে, এই ঝুলিতে করে কি নিয়ে এসছে আর কি জন্য নিয়ে এসছে কে মনে রেখেছে, এই তার যে তুলনা দেওয়া হচ্ছে, উপমা দেওয়া হচ্ছে, এই কেলি ধুলি কি জন্য নিয়ে এসছে আর কি নিয়েছে তার ভিতরে, কার উপমা দেওয়া হয়েছে, একজন কেউ বলতে পারবে, এই ধুলি বম হয় নাকি, ধুলি তো এখানে ফেললে আকাশে উড়ে যাবে, ওটা বম হবে কি করে, কৌটা গুলো বম, হ্যাঁ, কার সঙ্গে উপমা দেওয়া হয়েছে, তুলনা করা হয়েছে কার সঙ্গে, ভুলে গেল, আরে কমরে গুঞ্জে নিয়ে আসে ঝুলি করে কি রাখে, হ্যাঁ, পয়সা ধন সম্পদ নিয়ে যায়, ধন সম্পদ কিসের জন্য নিয়ে যায়, বাজারে কেনার জন্য নিয়ে আসে, তো গোপীরা এখন কি কেনার জন্য নিয়ে এসছে, এগুলো কি প্রেম ধন, প্রেম ধন, কৃষ্ণের কাছে প্রেম আছে নাকি, কৃষ্ণের কাছে যায় কেউ প্রেম আনতে, কৃষ্ণ তো প্রেম দিতে হয় তাকে, কৃষ্ণের কাছে কৃষ্ণ কাউকে প্রেম দেয় না, কৃষ্ণকে প্রেম দিতে হয় ভক্তকে, তারা গিয়েছে কৃষ্ণের মনমণি ক্রয় করবার জন্য, কৃষ্ণের মনরূপক মণিকে ক্রয় করবার জন্য তারা গিয়েছে, তাদের বহুদিনের সঞ্চিত সম্পদকে তারা এই পুটিলি করে রেখেছেন আর কমর করে বেঁধে নিয়ে যাচ্ছে, কৃষ্ণ মনমণিকে ক্রয় করে, মনরূপক মণিকে তারা খরিদ করবে, হ্যাঁ, সংগ্রহ করবে, তাই এখানে বলা হচ্ছে কি না, কেলি ধুলি ধারণী চন্দ্রাবলী কমল নয়নী প্রধান গণা যারা, তারা সব চারপাশে রাধা কৃষ্ণের মধ্যস্থ হিন্দলের চারপাশে তারা আসন গ্রহণ করছে, আর কিরকম আসন গ্রহণ করছে, এই গোপীদের আরোহণের ক্রম এখানে বর্ণনা করা হচ্ছে, মুরারির সম্মুখে চন্দ্রাবলী, সামনে যে হিন্দল আছে চন্দ্রাবলী আরোহণ করেছেন, ভদ্রাদি অন্য গোপীগণ পরিজন সহ দক্ষিণ দিকের হিন্দলে আরোহণ করেছেন, শ্যামাদি নিজ গণ সহ বাম ভাগে এবং ধন্যা আদি সহচরীগণ সব পশ্চাৎ, এরা সব হচ্ছে বিভিন্ন গোপী যুথ, যুথেশ্বরী, তারা চারদিকে তারা বসে আছে, যখন চারদিকে তারা বসে পড়েছে, ঝুলনা সমারুঢ়া গোপীগণের হোলি খেলা, যখন এই ঝুলন খেলা শুরু হবে, ঝুলন খেলা সঙ্গে সঙ্গে প্রথমে একটু রং খেলা শুরু হবে, তো রং খেলার কথা এরকম বর্ণনা করা আছে, এই রূপে হোলি খেলা অভিলাষে উচ্ছ্বসিত অবস্থায় সেই গোপকন্যাগণ যদি শ্রেষ্ঠতায় কৃষ্ণ ঝুলনা সম লব্ধ শোভন ঝুলনায় সমারূঢ় হয়ে গেলেন, তখন এই ঝুলনা সকল নানাবিধ সুন্দরতায় অত্যধিক চমৎকারিতা ধারণ করল। ঝুলনা তো সুন্দর, তো ঝুলনার সুন্দর আরো সুন্দর হয় কখন? যেখানে যখন এখানে ভগবান কৃষ্ণ এসে আরোহণ করেন, ঝুলনার সৌন্দর্য বেড়ে যায়। এই জগতে মানুষ অলঙ্কার গ্রহণ করে বা আভূষণ করে নিজের সৌন্দর্যতা বাড়ায়। চিন্ময় জগতে কৃষ্ণ আভূষণ পরে সুন্দর হয় না, আভূষণ গুলো কৃষ্ণের গায়ে লাগে তখন আভূষণ গুলো সুন্দর হয়ে যায়, বুঝতে পারছ? এখানে মানুষ কাপড় পরে নিজের সুন্দরতাকে বাড়ায়, কিন্তু কৃষ্ণ যখন কাপড় পরেন কৃষ্ণের সৌন্দর্য বাড়ে না, কাপড়ের সৌন্দর্য বেড়ে যায়। ঠিক সেই রকম ঝুলন মণ্ডপ খুব সুন্দর দিয়ে তৈরি হয়েছে, সেখানে কৃষ্ণ আরোহণ করেছেন, ঝুলন মণ্ডপ সৌন্দর্য আরো বেড়ে গেছে। আর কৃষ্ণ আরোহণ করে যে ঝুলন সৌন্দর্য বেড়েছে, রাধারানী আরোহণ করেছেন তার সৌন্দর্য আরো বেড়ে গেছে। আর রাধারানী আরোহণ করার পরে চতুর্পার্শ্বসিত ঝুলনে যখন অন্য সমস্ত যুদ্ধেশ্বরীর আরোহণ করেছেন, তার সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে। এইরূপে হোলি খেলা অভিলাষে উচ্ছ্বসিত অবস্থায় সেই গোপকন্যাগণ যদি শ্রেষ্ঠতায় কৃষ্ণের ঝুলনা সম, মানে তাদের ঝুলনাগুলি কোন কৃষ্ণের ঝুলনা থেকে কম নয়, সমান লব্ধ শোভন, তারা কৃষ্ণের ঝুলনার যেরকম শোভা সেরকম শোভা তারা প্রাপ্ত হয়েছে, ঝুলনায় সমারূঢ় হয়ে গেলেন, সম্যক রূপে আরোঢ় হলেন, মানে বসে গেলেন, তখন এই ঝুলনা সকল নানাবিধ সুন্দরতায় অত্যধিক চমৎকারিতা ধারণা করল। তারপরে আনন্দে সমভাবে স্নিগ্ধা, সবাই সমানভাবে আনন্দ পাচ্ছে, সবাই ভগবানের সঙ্গে যে প্রেমের ভাব, তো সমস্ত সবাই সমভাবে স্নিগ্ধা, রসদায়ী সূক্ষ্ম শিল্পরসনায় নিযুক্তা, ও প্রাঙ্গণ চতুষ্টয় ভরে অবস্থিতা, অঙ্গনাগণ মঙ্গল মধুর গানকাকলি আরম্ভ করে দিল, আর অঙ্গবর্ণে কনকলতা বাগানের রমণীয়তাকে পরাজয়কারী, মৃদুল সপ্ততার বীণা বাদ্যকারিণী ও অথই আনন্দমত্তা, অপর গোপীগণ অপরের ভেদন অযোগ্য অমিত নাদমাধুরী শ্রেষ্ঠ রচনা করলে, যখন কর্ণে হর্ষ বর্ষা হতে থাকল তখন, তখন কি হল বলা হবে, এখন কি হয়েছে? এখনই বলা হচ্ছে এই সমস্ত গোপীগণ তারা মৃদুল সপ্ত তার বিনা বাদ্যকারী, সপ্ত তার বিনা দিয়ে সুন্দরভাবে বাজাচ্ছে, আরো আনন্দে সমভাবে স্নিগ্ধা, তারা সেই প্রাঙ্গণ চতুষ্টয় এই অঙ্গনাগণ সুন্দর মধুর গান কাকলি আরম্ভ করেছে, গান করছে, সুন্দরভাবে বাজাচ্ছে। আর এইরকম সেই স্থান যখন বহু গোপীগণে আবৃত হয়ে গেল, সেটি দেখতে কিরকম লাগলো না, অঙ্গবর্ণে কনকলতা, তাদের অঙ্গের বর্ণ অত সুন্দর ছিল দেখে মনে হলো যেন কনকলতার একটি বাগান, কনকলতা মানে একটি বাগান, যে বাগান সব সোনার লতা আছে, সোনার লতা সমলঙ্কৃত বাগানটি দেখতে যেই রকম, তো সেই স্থানটি ঠিক সেইরকম দেখা গেল। এই গোপীগণের অঙ্গের বর্ণ অত চমৎকার ছিল, তো সেই প্রকারে না, তার মতন নয়, কনকলতা বাগানের রমণীয়তাকে পরাজয় করেনি, তার থেকে আরো সুন্দর। এই গোপীগণের ঘোরাফেরা করছে, সেখানকার সৌন্দর্য আরো সুন্দর ছিল, সেই গোপীগণ তো আনন্দমত্তা, অপর গোপীগণ অপরের ভেদন অযোগ্য, গোপীগণ অপরের ভেদন অযোগ্য মানে কি, মানে তারা অত সুদক্ষ নিপুণ ছিলেন সব কিছুতে, মানে একজন গোপী আর একজন গোপীকে অতিক্রম করতে পারত না বা পরাস্ত করতে পারত না, ডিফিট করতে পারত না, সৌন্দর্যতে গানে বাজনাতে প্রতিটা গোপী অত শ্রেষ্ঠ ছিল যে একজন গোপী আর একজনকে টপকে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। তাই বলা হচ্ছে যে আনন্দমতা অপর গোপীগণ অপরের ভেদন অযোগ্য, অমিত নাদ মাধুরী শ্রেষ্ঠ, সে নাদরে যে মাধুরী মা অমিত মানে অসীম নাদ মাধুরী শ্রেষ্ঠ রচনা করল গোপী সাগর। যখন কর্ণে হর্ষ বর্ষা করতে শুরু হলো, সবাই কর্ণে যারা উপস্থিত ছিলেন কানে যেন আনন্দকেও ঢেলে দিচ্ছে, আনন্দ যেন বর্ষা হচ্ছে কর্ণের মধ্যে। তা কর্ণে হর্ষ বর্ষা হতে থাকল, তখন তখনই কি হয়েছে না, তখন ঝুলনা সমারুঢ়া কমলা নয়নীগণ এক হাতে ঝুলনার অতি সুন্দর রজু ধরে লীলা সৌন্দর্যে নিজ তনুলতিকাকে ভৃঙ্গকুল সহ দোলাতে দোলাতে, অন্য হাতে মুষ্টি ভরে খন্টি মেখলায় গোঞ্জার থলি থেকে আবির নিয়ে মনোহর মণি বলে ঝঙ্কার উঠিয়ে ছুটতে ছুটতে ছুড়ে ছুড়ে দিতে লাগলেন। তখন কি হলো, যখন সমস্ত গোপীরা এরকম সুন্দর গান করছে, আকাশ থেকে দেবতারা অমৃত বর্ষণ করছে, সুন্দর বাদ্য বাজছে, এই সুন্দর পরিবেশে সেই ঝুলনা সমারুঢ় কমল নয়নী গোপীগণ, ঝুলনার উপরে আরোহণকারী কমল নয়নী গোপীগণ, তারা কি করছে না, এক হাত দিয়ে দড়ি, তো ওদের দুটো দড়ি ছিল, রাধা মাধব যেখানে বসে আছেন সেই দোলনায় চারটে দড়ি ছিল, কিন্তু গোপীরা বসে দুটো দড়ি ছিল, তোরা কি করছে না, একটা দড়ি হাত ধরেছে, হাতটা ঝুলনার অতি সুন্দর রজু ধরেছে, আর সেই লীলার সৌন্দর্য, সে লীলার সৌন্দর্য সৌন্দর্যান্বিত নিজ তনুলতিকাকে ভৃঙ্গকুল সহ, তনুকে লতার সঙ্গে তুলনা করা আছে, তো ভৃঙ্গরা ভ্রমরেরা লতা বলে ভ্রম করে, তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তার গায়ে এসে বসে আছে, গোপীদের গায়ে বসছে, তো তারা এক হাতে রজু ধরে লীলা সৌন্দর্যে নিজ তনুলতিকাকে ভৃঙ্গকুল সহ দোলাতে দোলাতে, অন্য হাতে কি করছে না, ওই যে কমরে গুঁজে রাখা ছিল থলি, সে থলি থেকে মুষ্টি ভরে মুঠো মুঠো আভির নিয়ে কি করছে, ছুড়ে ছুড়ে মারছে, আর যখন আভির নিয়ে ছুড়ে ছুড়ে এরকম মারছে, তখন কি হচ্ছে না, মনোহর মণি বলে ঝংকার উঠিয়ে, মণি বলে এখানে যে চূড় বা হাতে বালা লেগেছে, সুন্দর আওয়াজ শব্দ সৃষ্টি করেছে। তো যখন গোপীদের আনা যত প্রকার যন্ত্রপাতি ছিল, ধুলা ছিল, পেস্ট ছিল, আর কি ছিল, এই লাখা দিয়ে, লাখা দিয়ে পেস্ট ভরা করা ছিল, আর কি ছিল, পিচকারি দিয়ে জল ছিল, এই একটার পর একটা প্রয়োগ করা হবে, তো প্রথম ওরা কি করেছে, কি ছুড়েছে, ধুলা ছুড়েছে, মানে আভির ছুড়েছে, তো আভির যখন ছুড়েছে তখন কি হয়েছে, তো সেই ধুলি জাল বায়ুতে ইতস্তত সঞ্চালিত হয়, আভির ছুঁড়েতে বায়ুতে আকাশে উঠছে, অনেক গোপীরা তো প্রচুর আভির ছুঁড়েছে কৃষ্ণের দিকে, তো আভির গুলো ছুড়লে কি, আভির তো দূরে যায় না, ছুড়লে কি আকাশে উঠতে শুরু করেছে, সেই ধুলিজাল বায়ুতে ইতস্তত সঞ্চালিত হয়, প্রস্ফুটিত নবজবা জালের সদৃশ্য অরুণ অন্ধকার বিস্তার করল আকাশে, ধুলিজালকৃত ব্যবধানে ব্যাকুল দেবদেবীগণ বার বার উদয়প্রাপ্ত সেই ধুলিজাল অন্ধকারকে বার বার যত্নপূর্বক দ্রবীভূত করতে লাগলেন মকরন্দ ক্ষরণে মেঘধর্মী পুষ্পবর্ষণ নিপুণতায়। তো এখানে বলা হচ্ছে যখন এই গোপীরা সেই মণিবলের ঝঙ্কার উঠিয়ে সেই সমস্ত আভিরগুলো ছুটছিলেন, সেগুলো সব আকাশে উঠল, আকাশে উড়ে দেখতে কিরকম লাগলো না, প্রস্ফুটিত নব জবা ঝালের সদৃশ, জবা মানে জবা ফুল আছে না, প্রস্ফুটিত নতুন জবা ফুলের জালের মতন দেখা গেল, শুধু জবা ফুলের জাল নয়, ওরা সেখানে গিয়ে কি করলো না, অরুণ অন্ধকার বিস্তার করলো, কারণ চন্দ্র কিরণ আর ভুগতে পারলো না, তো অন্ধকার হলো, কিন্তু কিরকম অন্ধকার না, অরুণ অন্ধকার, আর যখন এই আকাশে অত আভির তারা ছড়িয়ে দিয়েছে এই ধুলি জালকৃত ব্যবধান, তখন আকাশের উপরে কে আছে, কারা বসে আছে, দেবতার বসে আছে, আর নিচে ঝুলন মণ্ডপ আছে, আর এরা যে আভির ছুঁড়েছে দেবতার ঝুলন মণ্ডপের মধ্যে কি হয়েছে, এই আভির গুলো সব এসে গেছে, এসে আর দেবতার আর দেখতে পারছে না ঝুলন মণ্ডপ, তো দেখতে না পারছে, কিন্তু বলছে ধুলি জালকৃত ব্যবধানে ব্যাকুলিত হয়েছে এই দেবদেবীগণ, তারা কি করছে না, বার বার উদয়প্রাপ্ত সেই ধুলিজল অন্ধকারকে, এই আবির দ্বারা উদ্ভূত যে অন্ধকার তাকে দূরীভূত করছে, বারবার যত্নপূর্বক দূরীভূত করছে। কিরকম দূরীভূত করছে? আকাশে বা মাঠে যদি ধুলা উড়ে তা আমরা কি করি, কিছু জল ছিটিয়ে দেয় না, তাহলে ধুলাগুলো পড়ে যাবে। তো তারা কি করছে না, সেখান থেকে মকরন্দ ক্ষরণ করছে, মকরন্দ ক্ষরণ করছে, মেঘধর্মী পুষ্প বর্ষণ করছে, যাতে সেই আভির গুলো কি হবে, মাটিতে এসে পড়ে যাবে, তারা আবার ভগবান শ্রী রাধা মাধবের দর্শন পাবে। তো এইভাবে এই সমস্ত গোপীরা দেখছে আর এই আভির তো কাজ করছে না। তো নিকটবর্তী প্রিয় পরিজনগণ মন্দ মন্দ দুল দিচ্ছেন, চতুর্দিকে বৃন্দাদি জয় 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 ধ্বনি করছেন, রাধাকৃষ্ণ দুজন মিলে নিজেরাও আনন্দের লীলালোল ভাবে কেলিধুলি ছুড়ে ছুড়ে মারছেন, রাধাকৃষ্ণ মারছেন, সবাই খুব, এটা খুব নরম ভাবে চলছে, ধর গরম খুব জোরদার শুরু হয় না, শুরু হচ্ছে একটু হালকা করে। হ্যাঁ, তারা কি করছে, রং দাদয় হচ্ছে। চন্দ্রবলে যে যুবতীগণ তাদের দুজনকে কেলিধুলি ছুড়ে ছুড়ে দিচ্ছেন, রাধা কৃষ্ণ গায়ে কেলিধুলি তারা ছুড়ে মারছেন। এইরূপে রাধা কৃষ্ণ দুজনে ঝুলনা উপরই শোভা পেতে লাগছেন। তো এই সুন্দর বর্ণনা করা হলো। তারপরে দেখা গেল যে রাধা কৃষ্ণকে কৃষ্ণের গায়ে যে আমরা আভির ছুড়ছি, যেটা আকাশে উড়ে গেল, এখন কি করা যাবে? তো প্রিয়কে পরাজিত করবার জন্য দোলনী প্রেয়সীদের দ্বারা ছুড়ে মারা খেলার চতুর্দিকে বাতাসে দোল খেতে থাকলে পুনরায় চন্দনাদি পঙ্ক লাক্ষ পুটিকায় ভরে ছুড়ে মারলে মনে হলো যেন কামদেবের যন্ত্রমুক্ত গুলি এসে এসে পড়ছে। এখানে বলা হচ্ছে যে প্রিয়কে, প্রিয় মানে কাকে, প্রিয়কে, হ্যাঁ, ভগবান কৃষ্ণকে পরাজিত করবার জন্য দোলনী প্রেয়সীদের, দোলনী মানে দোলনার উপরে যারা যে প্রেয়সীরা বসেছেন, তাদের ছুড়ে মারা খেলা রজ অর্থাৎ এই আভির ইত্যাদি যে পাউডার নিয়ে এসেছিল চতুর্দিকে বাতাসে দোল খেতে লাগলো, তখন এরা কি করলো, দেখলো যে এটা তো কাজে লাগছে না, এখন কি করা যাবে, তো দ্বিতীয় অস্ত্র ব্যবহার করলো। তো দ্বিতীয় অস্ত্রটি কি, তার দ্বিতীয় অস্ত্র কি ছিল, হ্যাঁ, গালা দিয়ে ছোট ছোট কৌটা করেছিল। এই কৌটার কি বৈশিষ্ট্য ছিল, এই কৌটার বিশেষতা কি ছিল, হ্যাঁ, নিঃশ্বাসে ভাপেটা ফেটে যাবে। তো সেইরকম কৌটার মধ্যে কি রেখে নিয়ে এসেছিল, তারা কি রেখেছিল, হ্যাঁ, অগুরের পেস্ট নিয়ে এসেছিল, চন্দনের গুঁড়া নিয়ে এসেছিল, আর কি, হ্যাঁ, কর্পূরের নিয়ে এসেছিল, এগুলো সব তৈরিকে তাদের ঢুকানো ছিল। আর সেইগুলো তখন তারা ভিতর থেকে বাহির করেছে, বাহির করে সেই চন্দনাদি পঙ্ক লাক্ষ পুটিকায় ভরে তারা ছুড়ে ছুড়ে মারছে, হ্যাঁ, ভগবান কৃষ্ণের দিকে মারছে। আর মনে হচ্ছে যেন কামদেব তার যন্ত্র থেকে গুলি যেন ছুড়ছে, কামদেব যেন, হ্যাঁ, তার যন্ত্র থেকে গুলি এসে এসে পড়ছে, সেই কৌটাগুলো যখন মারছে। আর যখন কৌটাগুলো মারছে তখন কি হচ্ছে না, অতঃপর রাধাকৃষ্ণের চতুর্দিকে বিরাজমানা, মানে রাধারানী দলের যারা সখীরা তারা কৃষ্ণ রাধাকৃষ্ণকে তারা কি করছে, ঢাক দিয়ে রাখছে, এগুলো যেন তার গায়ে আসে না পড়বে, রাধাকৃষ্ণ সুরক্ষিত করছে। তো গন্ধাদি কুপিকা ছড়ানে চতুরা সখীগণ চতুর্দিকে ঘেরস্ত দোলায় আরুড়া চন্দ্রমন্ডলের মতো শোভমানা চন্দ্রবলাদি কমলিনয়নগণকে আঘাত করলেন। পরিমল ভাণ্ড স্বরূপ গন্ধাদি কুপিকা দ্বারা যা চন্দ্রাবলাদি সখীর রাধাকৃষ্ণকে লক্ষ্য করে ছুড়ে মারলে খপ করে হাতে ধরে নিয়েছিলেন। এখানে বলা হচ্ছে যখন চন্দ্রাবলী দলের সখীরা তার চারপাশে বসে রাধাকৃষ্ণকে সে কৌটাগুলো ছুড়ে মারছে, যে রাধারানী সখীরা দেখছে যে এটা যেন না পড়ে, তারা কি করছে, তারা গার্ড দিচ্ছে, তারা কিছুগুলো খপ করে ধরছে, খুব এক্সপার্ট তারা। সেক্ষেত্রে এখানে বলা আছে যে গন্ধাদি কুপিকা ছড়নে চতুরা, খুব এক্সপার্ট। তো চন্দ্রমন্ডলের মতো শোভামানা চন্দ্রাবলী, চন্দ্রমন্ডল দেখতে যেরকম সুন্দর, চন্দ্রাবলী দেখতে সেইরকম সুন্দর, সেই কমল নয়নগণকে আঘাত করলেন। কারা, রাধারানীর সঙ্গে যে গোপীরা ছিলেন, কি আঘাত করলেন, পরিমল ভাণ্ড স্বরূপ গন্ধাতি কুপিকা দ্বারা, এই যে কৌটা ছিল কৌটা দিয়ে, সে কৌটা গুলো তারা কোথা থেকে পেলেন? না, যা চন্দ্রাবলীর সখীগণ রাধা কৃষ্ণকে লক্ষ্য করে ছুড়ে মারছিলেন, সেগুলি তারা খপ করে হাতে ধরেছিলেন। তো সেগুলি আবার তারা কি করছে, না চন্দ্রাবলীর দিকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। তো চন্দ্রাবলী প্রমুখার ছোড়া কুপিকা একটা যদি ঝুলন খেলার অধিপতি রাধা কৃষ্ণের অঙ্গে লাগলো না, তো এইভাবে চন্দ্রাবলী ইত্যাদি যত কুপিকা বা কৌটাগুলো ছুঁড়ছে, একটাও আসে ভগবান শ্রীকৃষ্ণের গায়ে লাগছে না। তখন এক একটা করে কৌটা খুলছে, তো এরা ধরে ফেলছে। তো তারা তখন তারা পুনরায় মিলিত হয়, জয় অভিলাষ ব্যাপারে স্থিত হয়, আমি জিতবো আমি জিতবো, মানে তারা দেখছে কম্পিটিশন করছে যে কে মারলে কার কৌটোটা আগে গিয়ে কৃষ্ণের গায়ে লাগবে, সবাই করছে। তো এই রূপে ঊর্ধ্বে ঊর্ধ্বে উচ্ছলিত স্পর্ধা ধারণ করে তিন চারজন সুন্দরী প্রত্যেক তিন চারটে করে কুপিকা কোন কোন কৌতুকে ছুড়ে মারলেন। তারা খুব কৌতুকে উন্মত হয়, তিনটে চারটে করে একসঙ্গে চার পাঁচজন মিলে তারা ছুড়ে ছুড়ে মারছে। যখন তারা এরকম ছুড়ে ছুড়ে মারছে, তখন কি হচ্ছে না, কোন কৌটা তো কৃষ্ণের গায়ে লাগছে না, সে লোকে কি করছে, সে মাটিতে পড়ে যাচ্ছে। যখন মাটিতে পড়ে যাচ্ছে, সে কৌটা গুলো ভেঙে যাচ্ছে, ফেটে গিয়ে কি হচ্ছে, তার ভিতরে যে গলানো চন্দন ছিল কর্পূর ছিল সেগুলো কি হচ্ছে, ফেটে বেরিয়ে আসছে। ও যে ফেটে বেরিয়ে আসছে, তাকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে, মন দিয়ে শোন। অতঃপর সেই মহান পরাক্রমের বেগে ভগ্ন লক্ষাকোষ থেকে মানে খুব জোর দিয়ে ছুড়ছে, তো মাটিতে যে গিয়ে আঘাত লাগছে, সেই ভগ্ন লক্ষাকোষ মানে লাখের যে কৌটা থেকে অতি মৃদুল বলে খুব নরম, ভাপেও ভেঙে যাবে, আর অত জোরে ছুড়ছে মাটিতে আঘাত পেয়েছে ফচকে ভেঙে যাচ্ছে। তো অতি মৃদুল বলে নিঃসৃত হয়ে দূরে গিয়ে ভূমিতে ছটিয়ে পড়া অগুরা গন্ধ ও ঘন চন্দনপূর্ণ দ্রব যখন ফেটে যাচ্ছে, সেখানে চন্দন আর অগুর দ্রবগুলো বেরিয়ে আসছে, দেখে মনে হলো কি মনে হলো, না এ যেন অন্ড ভেঙে বাইরে এসে চতুর্দিকে ছিটকে পড়া পক্ষী শাবকের মতন, বুঝতে পারছ, এই জন্য একটা ডিম মাটিতে পড়ে ভেঙে গিয়েছে, আর ডিম থেকে যেন পক্ষী শাবক মানে বাচ্চা পাখি বেরিয়েছে, দেখতে ঠিক সেরকম লাগছে। এইরকম সেই ঝুলন পরিসরে চতুর্পাশে এরকম দেখা যাচ্ছে বহু লাক্ষ কুপিকা। তো চতুর্দিক থেকে একযোগে বেগে ছুড়ে দেওয়া সেই গন্ধ পঙ্কাদি মধ্যে যা ব্রজরাজ সুনর নিকটে এসে পড়ছিল, তা পার্শ্বস্থিত শুভ্রগণের দ্বারা নিবারিত হচ্ছিল। কোন দিক থেকে কোনো একটা যদি বা এসে কৃষ্ণের জলদশামঙ্গে লেগে যাচ্ছিল, তা স্মিতমুখী রাধা তার সদ্যক্ত হস্তে মুছে দিচ্ছিলেন। তো একটা তো কুপিকা গিয়ে কৃষ্ণের গায়ে পড়ছে না, তো যখন এক যুগে ওরা ছাড়ছে, তখন একটা ব্রজরাজ সুনর, ব্রজরাজ সুনর মানে ব্রজের যে রাজা নন্দ মহারাজ তার যে পুত্র সে কৃষ্ণ, তার নিকটে এসে পড়ছে। তো তখন পড়ছে, তখন কি করছে, পাশে গোপীরা তাকে নিবারণ করছে। কখন কখন যখন সেটা কোথায় গিয়ে আঘাত খাচ্ছে, ভেঙে পড়ছে, তা ছিটকে যাচ্ছে, ছিটকে গিয়ে কি হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণের জলদশাম অঙ্গে গিয়ে লাগছে, তার মুখে বা গায়ে বা হাতে কোথাও একটু পড়ে যাচ্ছে। আর যখন পড়ে যাচ্ছে, তখন কৃষ্ণের গায়ের অঙ্গে গুলো লেগে যেতে, তখন রাধারণ কি করছেন, না স্মিতমুখী একটু একটু হাসছেন, আর হেসে কি করছেন, না সদ্যক্ত হস্তে মুছে দিচ্ছেন। তার গায়ে প্রচন্ড ঘাম, কোনো জিনিস জল দিয়ে মুছে দিতে হয় তো পরিষ্কার করতে হয়, জল নিতে হয় না, তার গা থেকে অত ঘাম বেরোচ্ছে, সেই সদ্যক্ত হাতে মুছে দিচ্ছে, তো তার গায়ে অত ঘাম কেন, তার গায়ে অত সেদ্ধ কেন, কে বুদ্ধি খাটিয়ে বলতে পারবে, একজনকে বুদ্ধি খাটিয়ে বলতে পারবে যে রাধান গায়ে তো সেদ্ধ কেন, সেদ্ধ কেন হয় গায়ে, ভক্তের গায়ে সেদ্ধ হয় কেন, হর্ষ পুলক স্বেদ কম্প কার লক্ষণ গুলো, অষ্ট সাত্বিক বিকার, তো রাধারণী অষ্টসাধিক বিকার এসেছে, তার লক্ষণ শ্বেদ। ভগবান কৃষ্ণের শরীরের স্পর্শ পেয়ে তার সঙ্গে এক ঝুলনায় বসবার সেই সৌভাগ্য লাভ করে রাধারণী সাত্বিক বিকার এসেছে, তার সারা অঙ্গ থেকে শ্বেদ শ্বেদাক্ত হয়েছে। তো সেই শ্বেদাক্ত হস্ত দিয়ে রাধারণী খুব স্নেহ ভরে কি করছেন, তার স্বহস্ত দিয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গকে মুছে দিচ্ছেন। তো গোপীদের অবস্থা দেখে তো এইরকম, তো গোপীরা খুব উঠে পড়ে বিভিন্ন প্রকারে শুরু করে দিয়েছে। হ্যাঁ, কি করে সবাই চেষ্টা করছে কি করে কৃষ্ণের গায়ে এগুলো ফেলবে। তো কৃষ্ণ চুপচাপ সব দেখছে, হ্যাঁ চুপচাপ দেখে অপেক্ষা করেছে, খুব আনন্দ পাচ্ছেন। তো গোপীদের অবস্থা দেখে কৃষ্ণের ধৈর্য চ্যুত হলো, আর সে ধৈর্য ধরে বসে থাকতে পারছে না। হ্যাঁ, তোমরা খুব খেলা দেখাচ্ছ এখনই, হ্যাঁ এরকম মনে করছে। তো গোপীদের অবস্থা দেখে কৃষ্ণের ধৈর্যচ্যুত হল, তিনি চঞ্চল হয়ে উঠলেন, গর্ব উৎকণ্ঠায় আকুল হলেন, চন্দ্রানুকম্পিত চকরের মতো লজ্জার লজ্জোদরে অধবোজা চোখে যারা সৌভাগ্য রসাস্বাদনে কৃষ্ণের দিকে চেয়ে আছেন, সেই হরিণনয়নীদের আরো অধিক আনন্দ জন্মাবার জন্য শুধুমাত্র কন্দর্প রচিত বিধিতে চলতে লাগলেন। তো ভগবান কৃষ্ণ দেখছেন যে আমার সঙ্গে রং খেলবার জন্য, আমার গায়ে রং ছুড়বার জন্য এরা খুব চেষ্টা করছে, এই চেষ্টা করে আনন্দও পাচ্ছে। তো উনি মনে করছেন এই চন্দ্র অনুকম্পিত চক্রের মতন, এই চক্রের মতন তারা আমার দিকে তাকিয়ে আছে, অধবোজা চোখে সে সৌভাগ্য রস আস্বাদনে করবার জন্য তাকিয়ে আছেন, কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন। তখন ভগবান কৃষ্ণ বুঝতে পেরেছেন যে আমি এদেরকে আনন্দ দেব। তো সেই হরিণ নয়নীদের আরো অধিক নয়নানন্দ জন্মাবার জন্য ভগবান কৃষ্ণ কি করলেন, শুধুমাত্র কন্দর্প রচিত বিধিতে চলতে লাগলেন। এই সময় কি হচ্ছে না, অন্য নিয়মের প্রতি অতি অলস কৃষ্ণ, তখন কোন নীতি নিয়ম বিধিবিধানকে না মেনে ভগবান কৃষ্ণ এখন এটা কিছু করবেন যেটাকে সবাইকে খুব আনন্দ দেবে, শ্রোতা দর্শক এবং যারা সেখানে লীলা করছে সবাইকে আনন্দ দেবে। তখন ভগবান কৃষ্ণ কি ভাব ধারণ করলেন, বলছে বলরাম সহোদরের উপযুক্ত ভাবেই কড়া মধ্যে ঘূর্ণয়মান নয়ন কৃষ্ণ পূর্বাদি চতুর্দিকের প্রাঙ্গন অভিমুখ হয়ে বিরাজমানা মুখ্যা গোপীমণ্ডলীকে আপন স্বচ্ছন্দায় খেলায় অঙ্গীকার করে কদাচিৎ কেলিকলা সমূহে পরম চতুর দক্ষিণ দিকবর্তিনী রমণীগণকে রঙ্গয়ে রঙ্গয়ে পরাভূত করে দিলেন। এরা তৎকালে, হ্যাঁ এইটুকু বলি, ভগবান কি করছেন না, এখানে বলা আছে যে কড়া মদে ঘূর্ণয়মান নয়ন, কড়া মদে মানে খুব নেশা লাগেছে জানা, নেশা খেলে কি চোখ ধোলা নেই এরকম করে নেশা লাগলে, তো কৃষ্ণ সেটা কড়া মদে ঘূর্ণয়মান। আবার এখানে কবি কোন কি বর্ণনা করছেন যে কেন কড়া মদে ঘূর্ণয়মান, এটা কি যুক্তিযুক্ত কৃষ্ণের প্রতি, কৃষ্ণ নেশা খাওয়ার মতন চোখ ঢুলাতে ঢুলাতে বসে আছে, বলছে হ্যাঁ এটা যুক্তিযুক্ত কেন না, বলরামের সহদরের উপযুক্ত ভাব, যে বলরামের ভাই বলরাম বারুণী পান করে সে কড়া মধ্যে এরকম চোখ ঢুলাতে থাকে, তাই এও যে কড়া মধ্যে চোখ ঢুলাবে এর বিচিত্রতা কি আছে, তাই বলরামের সহদরের উপযুক্ত ভাবেই কড়া মধ্যে ঘূর্ণয়মান নয়ন কৃষ্ণ, কড়া মধ্যে ঘূর্ণিত ঘুরাছে এই যে নয়ন কৃষ্ণ, তিনি কি করছেন পূর্ব দিক থেকে শুরু, পূর্বাদি চতুর্দিকের প্রাঙ্গন অভিমুখী বিরাজমানা মুখ্যা গোপীমণ্ডলকে, মুখ্য মুখ্য গোপীরা যে বসে আছেন ঝুলনের উপরে পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর হয়ে বসে আছেন, স্বচ্ছন্দতায় কোন বিধি বিধান কোন সংকোচ কোন কিছু মনে নেই, একদম স্বচ্ছন্দ ভাবে তিনি খেলায় অঙ্গীকার করেছেন, কদাচিৎ কেলিকলা সমূহে পরম চতুর সেই ভগবান শ্রীকৃষ্ণ দক্ষিণ দিকবর্তিনী, মানে পূর্ব থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, এইরকম হয় যে রমণীরা বসিয়াছেন, গোপরমণীরা বসিয়াছেন, সেই রমণী দিকে রঙে রঙে পরাভূত করে দিলেন, সবাইকে রং লাগিয়ে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। এরা অতক্ষণ লেগে লেগেও পারে না, কিন্তু কৃষ্ণ তৎক্ষণাৎ সবাইকে রং লাগিয়ে দিয়েছেন। তো এরা তখন দেখতে কিরকম লাগছে, রং লাগিয়ে দিয়েছে, এরা তৎকালে ঝুলনা ঝুলতে ঝুলতে লাল টুকটুকে আবির কৃষ্ণের দিকে ছুটতে ছুটতে মত্ততায় হস্তিনীদের পরাভূত করছিলেন, আর বৈদ্যজি পতাকার মতো শোভা পাচ্ছিলেন। এই গোপীরা তখন সম্পূর্ণ গায়ে রং লেগে গেছে, এ মনে হয় যেন বৈদ্যগ্ধির পতাকা চারদিকে ঘিরে রয়েছে, বৈদ্যগ্ধির পতাকা মানে পতাকা। তো কদাচিত অতিশয় প্রবল আনন্দযুক্তা ও উত্তর দিকে বিলাস স্বভাব বিলাসিনী শ্রেণীকে পরাভূত করলেন, কখন কখন পশ্চিম দিকে তাদেরকে পরাভূত করলেন, কমলমণ্ডল তিরস্কারিণী নয়না এবং তাদৃশ তারুণ্যবতী গোপী শ্রেণীকে তাদের সখীজনের সহিত পরাভূত করলেন, আর কখনো পূর্বের দিকে যে সখী তাদেরকে পরাভূত করলেন। এইরকম ভগবান শ্রীকৃষ্ণ সর্বগুণে সর্বশ্রেষ্ঠা রাধা সহ একাসনে ঝুলতে ঝুলতেই তার করপদ্মস্থিত পদ্মরাগকান্তি আভির খেলা রঙ্গে তিনি প্রবৃত হলেন। তো ভগবান এইরকম দোলনায় আরোহণ করে প্রথমে আভির দিয়ে যে খেলা শুরু হলো সমস্ত গোপীদেরকে পরাস্ত করার পরে এখনই ভগবান শান্তভাবে এই লীলার যে মুখ্য তাৎপর্য বা রস, যে ঝুলনের রস তিনি আস্বাদন করবেন। তো এইরূপে স্মিত প্রফুল্ল মুখ কমল কৃষ্ণ সবাইকে রঙ্গে পরাভূত করার পরে তো শান্ত ধীরভাবে স্মিত প্রফুল্ল মুখ কমল কৃষ্ণ আবিরে আবিরে গোপীদের পরাভূত করে দেওয়ার পর পুনরায় পূর্ব দিক চতুষ্টয়ে ক্রমানুসারে বিরাজমান গোপীদের তুষ্টির জন্য প্রথমে আবির লাগিয়ে দেওয়ার পরে আবার পূর্ব থেকে সেই ক্রমানে যে সমস্ত গোপীরা বসেছিলেন তাদের তুষ্টি বিধান করবার জন্য তাদের প্রত্যেকের দিকে ক্রমানুসারে মুখ করে রসকৌতূহল বিক্রমে দোল খেতে থাকলে ঝুলন লীলা দুই ভিন্ন প্রকার হল। দুই ভিন্ন প্রকার হল মানে ভগবান রং খেলা হয়ে গেল, ঝুলন খেললে, হ্যাঁ তো ঝুলন খেললে কি হবে, তো ঝুলন তো পূর্ব পশ্চিম হলে পূর্ব পশ্চিম এই দিকে যাবে আর উত্তর দক্ষিণ হলে এই দিকে যাবে, তো চারদিকে তো গোপীরা রয়েছে, তো সেইখানে এখানে সে কথাই বলা হচ্ছে। তথাই পূর্বাভিমুখী বা পশ্চিমাভিমুখী হয়ে কৃষ্ণ যখন খেলতে লাগলেন তখন ঝুলনা ঝুলতে লাগলো এই এই মুখামুখি হয়, দক্ষিণ বা উত্তর দিকে মুখ করে কৃষ্ণ যখন দোল খেলতে লাগলেন তখন ঝুলনা ঝুলতে লাগলো এই এই সম্বন্ধে পাশাপাশি হয়, কারণ ঝুলনার গতি তো সর্বদাই আগে পিছে পূর্ব পশ্চিমে ঘুরবে। সেজন্য ভগবান কৃষ্ণের এই ঝুলনা অতি চমৎকার ছিল সমস্ত গোপীদেরকে আনন্দ দেওয়ার জন্য, প্রতিটি দিকে এই এইভাবে এই এইভাবে ঝুলতে লাগলো। এইরূপে ভগবান ব্রজেন্দ্রনন্দন বকারি কৃষ্ণ তার এই অনন্ত লীলা মাধুরিমার মধ্যে এই ঝুলন রসলীলা আস্বাদন করছেন। সেই শ্রীকৃষ্ণ তিনি মুখামুখি ও পাশাপাশি ঝুলনানন্দে তার হার তার বন্ধনমালা ও শোভায় উচ্ছল কুণ্ডলের ঝুলনোৎসব তার সাথে সাথে তাল মিলিয়ে একই প্রকার হতে থাকলো। যেমন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে এইভাবে ঝুলন খেলায় ব্যস্ত থাকলেন, তখন ভগবান কৃষ্ণ ঝুলতে ঝুলতে তার সঙ্গে সঙ্গে তার গলার মালা হার এবং কানের কুণ্ডলগুলিও ঝুলতে থাকলো। তো ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে এই মাসের এই জ্যোৎস্না বিধৌত রজনীর সময়ে ব্রজগোপিকাদের সঙ্গে এই অপূর্ব অনির্বচনীয় লীলা বিলাস করেছিলেন, যা সমস্ত ব্রজবাসী ব্রজের পশুপাখি ব্রজের স্থাবর জঙ্গম থেকে শুরু করে স্বর্গের দেবাঙ্গনাগণ পর্যন্ত এসে উপভোগ করেছিলেন। তো এইভাবে শ্রীল কবিকর্ণপুর আনন্দ বৃন্দাবন চম্পুতে ভগবানের ঝুলন উৎসব সুন্দরভাবে বর্ণনা করেছেন। জয় শ্রী রাধা মাধব ঝুলন উৎসব কি, জয় শ্রীল কবিকর্ণপুর কি, সমবেত ভক্তবৃন্দ কি। গৌর প্রেমানন্দের